بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، وبعد. إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. أمرا آلوچنا کرسلام گت سپتاہ دکتور شیخ محمد بن عمر بزمول حفظه الله ایک لیکچر الثبات على المنهج و منهج روپرے اٹھول ابچل تھکا بشوئے شیخ حفظه الله پدت ایک لیکچر تک ہمرا آلوچنا کرسلام ایمون گت سپتاہ شی آلوچنا تک جی انشا ٹکو ہمرا অনুবাদ করে আপনাদের সামনে পেশ করছিলাম সেটুকু ছিল যে সাবাতের অর্থ কি, মানহাজের অর্থ কি, অটল বা অবিচল থাকার অর্থ কি, মানহাজ বলতে কি বোঝা যায়, এবং মালাইকারা কিভাবে মুমিনদেরকে অটল এবং অবিচল থাকতে সহযোগিতা করেন, এবং সেখানে আলোচনা হয়েছিল যে কাল্পটা হচ্ছে অটল অবিচল থাকার জায়গা বা বস্তু, যে বস্তুটা অটল বা অবিচল থাকা চাই সেটা হচ্ছে কাল্প। ওলট পলট যেটা হয় সেটাও মানুষের কাল্পের মধ্যে হয়, এবং অটল বা অবিচল যদি থাকে তাহলে সেটা কাল্পই থাকে। তো এই জন্য কাল্পের অটল অবিচল থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা প্রয়োজন। এতটুকু আলোচনা হয়েছিল। আজকের আলোচনা বিষয়বস্তু শেখ তার ধারাবাহিক আলোচনায় এই পর্যায়ে যে আলোচনায় যে বিষয়গুলা বলেছেন সেটা হচ্ছে আহামিয়াতুস সাবাত আলা দ্বীন ওয়া তালাবিহি ওয়া হাজাতুল মুসলিমি ইলাইহি। দ্বীনের উপরে অটল থাকার গুরুত্ব, দ্বীনের উপরে অটল থাকা চাই, এবং দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার একজন মুসলমানের প্রয়োজন কি, প্রয়োজনীয়তা কি। তাহলে বিষয়টা হলো যে সাবাতের গুরুত্ব, অটল দিনের উপরে অটল বা অবিচল থাকার গুরুত্বটা কি, এবং কেন আমাদেরকে সাবাত বা এই অটল এবং অবিচল থাকাটা কামনা করতে হবে, আর একজন মুসলমানের জীবনে দিনের উপরে অটল এবং অবিচল থাকার প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়ে আলোচনা করতে যে শেখ হাফিজাহুল্লাহ বলছেন যে সাবাত আলা দ্বীন, দিনের উপরে অটল থাকা বা অবিচল থাকা, এইটা ছিল আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের ওয়াসিয়া। তারা নিজের সন্তানাদিকে, মানব জাতিকে এই দিনের উপরে অটল এবং অবিচল থাকার ওসিয়ত করে গেছেন। ওসিয়ত সম্পর্কে আপনারা জানেন যে এটা নসিহাত থেকেও আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়, নসিহাত থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ, যেটার মধ্যে আরো বেশি হৃদ্যতা, আন্তরিকতা, এবং যে বিষয়ের গুরুত্ব অনেক বেশি সেটাই হচ্ছে ওসিয়া। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের ওসিয়ত ছিল দিনের উপরে অটল এবং অবিচল থাকা, তারা এই বিষয়ে ওসিয়ত করে গেছেন। সুতরাং তাদের ওসিয়ত থেকেই বোঝা যায় যে সাবাতের বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানীহি ওয়া ইয়াকূব ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরই ওসিয়ত করে গেছেন ইব্রাহিম তার সন্তানদিগকে, এবং ইয়াকুব যে হে আমার সন্তানরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য দিন মনোনীত করেছেন, অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ তোমরা কেবল ইসলামের উপরে মৃত্যুবরণ করো। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ইসলামের উপরে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ ইসলামের উপরে মৃত্যুবরণ করো, অন্য কোন ধর্মের উপরে মৃত্যুবরণ করো না। এটা ছিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ওয়াসিয়া, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ওয়াসিয়া। তো তাদের ওয়াসিয়ত ছিল যেন এই ওয়াসিয়তটা কাদের প্রতি ছিল, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, এই ওয়াসিয়তটা ইব্রাহিম করেছিলেন তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে এই ওয়াসিয়তই করেছিলেন। যেমন এর পরের আয়াতই আসছে, আম কুনতুম শুহাদা ইদ হাবারা ইয়াকুব আল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون. তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়, যখন তিনি তার সন্তানদেরকে বলেছিলেন যে আমার পর তোমরা কার ইবাদত করবে, মা তা'বুদুনা মিন বা'দি? তো তারা বলেছিলেন, না'বুদু ইলাহাক, আমরা আপনার এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল এবং ইসহাকের, যিনি ইলাহ যিনি উপাস্য, আমরা তারই ইবাদত করব। ইলাহাম ওয়াহিদা, যিনি একক উপাস্য। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তার প্রতি আত্মসমর্পণকারী। এইসব আয়াত থেকে জানা যায় যে ইব্রাহিম আলাইহিসসালাম কিংবা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে তারা যেন ইসলাম ব্যতীত অন্য কিছুর উপরে মৃত্যুবরণ না করে, তারা মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ না করেন। তো প্রথমত এই ওয়াসিয়া, ওয়াসিয়াতের তাদের ওয়াসিয়াত শব্দটাই বোঝায় যে এই যে ইসলামের উপরে মৃত্যুবরণ করা, ইসলামের উপরে সাবাত থাকা, দিনের উপরে অটল থাকা, এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামরা তাদের সন্তানদেরকে এই বিষয়ে ওয়াসিয়ত করেছেন। এই আয়াতের মধ্যে আমি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য এখানে কিছু বিষয়ে, অতিরিক্ত কিছু বিষয়ে আলোচনা করছি। শেখ হাফিজাহুল্লাহর ওই বক্তব্যটা আরেকটু সহজভাবে বোঝার জন্য, যদিও তার মূল বক্তব্যে হয়তো এই কথাগুলো নেই, এখানে প্রথমত এই আয়াত থেকে যে বিষয়টা বোঝা যায় যে সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের মঙ্গল চিন্তা করা, এটা কিনা রিসালতের কিংবা আল্লাহর প্রতি মহাব্বতের পরিপন্থী কোনো বিষয় না। নতুবা যেমন অনেকেই ইসলামের নামে কিংবা আল্লাহর প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করার নামে কিংবা আল্লাহর আশেক হওয়ার নামে পরিবার পরিজন সংসার সবকিছু বিসর্জন দিয়ে দেয়, রহবানিয়তকে যারা গ্রহণ করে নেয় যে না দিল থেকে সবকিছুর ভালোবাসা একদম ত্যাগ করে দাও, ইভেন ছেলে সন্তানদের, তাদের কি অবস্থা কি হবে না হবে ওইটা নিয়ে আমার ভাবার কোনো কারণ নেই, আমি আমার আল্লাহ নিয়ে ভাবি, এটাই আমার দিন, এটাই আমার ইসলাম। হাশা ওয়াকাল্লা, এটা কখনো না, এটার নাম দিন না, এটার নাম ইসলাম না, এটার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা না। যদি তাই হতো তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, এসকল আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তাদের সন্তানদের প্রতি তাদের মঙ্গল কামনা তারা করতেন না, কারণ মঙ্গল কামনা করা এটা কোত্থেকে আসে, মঙ্গল কামনা কারো প্রতি আপনি তখনই কারো মঙ্গল চাইতে পারেন যখন তার প্রতি আপনার মনের মধ্যে ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, তখনই কেবল মঙ্গল চাইতে পারেন। সেই মঙ্গল কামনা করতে গিয়ে এই ওয়াসিয়ত করেছেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো এই এর থেকে কি জানা যায়, বোঝা যায় যে মঙ্গল কামনা করা, সন্তানদের জন্য হিত কামনা করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার কিংবা তার প্রতি মহাব্বতের পরিপন্থী বিষয় না, বরং সন্তানের ইহলৌকিক এবং পরলৌকিক। এই ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য যে ছেলেকে একসময় কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন, সেই ইব্রাহিম আলাইহিসসালামই ওই ছেলের মঙ্গল কামনা করছেন, ওই ছেলেকে ওসিয়ত করে যাচ্ছেন, যে ওসিয়তটা তার ইহকালীন এবং পরকালীন মঙ্গল নিয়ে আসবে। তো যেভাবে একজন পিতার দায়িত্ব হল যে তার ছেলে সন্তানদের ইহকালীন মঙ্গল কামনা করা, এরই সাথে সাথে একজন প্রকৃত পিতাকে, প্রকৃত অভিভাবককে চিন্তা করতে হবে তার সন্তানদের পরলৌকিক বা আখেরাতের মঙ্গল কিভাবে হয় সেই মঙ্গল চিন্তা করা, তাদেরকে সেই মঙ্গলের পথ দেখিয়ে দেয়া। এখানে পার্থক্য হলো মুমিন যারা তাদের এবং গায়ের মুমিন যারা তাদের মধ্যে পার্থক্য হলো যে সাধারণত শুধু মোমেন বা গায়ের মোমেন না, এমনিতেই যারা হয়তো দিন সম্পর্কে অজ্ঞ এবং যারা দিন সম্পর্কে জানে, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো যে সাধারণ মানুষরা যারা দিন সম্পর্কে অজ্ঞ তাদের দৃষ্টিতে এই যে তারা মনে করে যে দুনিয়ার ধন সম্পদ এইগুলোই হচ্ছে তার সন্তানদের জন্য প্রকৃত মঙ্গল এবং এগুলোই হচ্ছে তাদের সন্তানের সফলতা চাবিকাঠি, যে কারণে যেমন একজন সাধারণ মানুষ, অজ্ঞ মানুষ যারা দিন সম্পর্কে জানে না, এরা মৃত্যুর সময় চিন্তা করবে, এদের চিন্তা থাকে যে আমি মরার আগে বা আমি মরার সময় যেন এত কিছু রেখে যেতে পারি যে আমার ছেলে সন্তানরা নিশ্চিন্তে বসে খেতে পারে। একজন শিল্পপতি চিন্তা করে যে আমার ছেলেকে একজন শিল্পপতি, একজন সফল শিল্পপতি হিসাবে প্রতিষ্ঠিত দেখতে চাই। একজন ডাক্তার চিন্তা করে যে আমার ছেলেকে একটা সফল ডাক্তার আমি হিসাবে রেখে যেতে চাই। একজন চাকরিজীবী মনে করে যে আমার ছেলেটা যদি একটা ভালো চাকরি পায়, ভালো টাকার বেতনের চাকরি পায়, এটাই তার কামনা থাকে এবং সেই অনুপাতেই তাদের ওসি তারা ওসিয়ত করে যায়। হ্যাঁ, একজন বিত্তশালী ব্যক্তি সে তার টাকা পয়সা গুলো কিভাবে কোথায় রেখে গেছে সেগুলোকে যেন আগলে ধরে রাখে, এগুলাকে যেন সংরক্ষণ করে সঠিকভাবে ইউটিলাইজ করে হয়তো এই এই সমস্ত ওসিয়ত করে যায়। তো এইটাই হচ্ছে সাধারণ মানুষের ওসিয়ত, তারা মনে করে যে এইগুলা তাদের পরবর্তী বা মানে তাদের উত্তরসূরিদের জন্য এটাই মঙ্গলকর, কল্যাণকর। অথচ এই বিষয়গুলা যে আসলে ধ্বংসশীল এবং এইগুলা যে ক্ষণস্থায়ী সে সম্পর্কে তারা সম্পূর্ণ ধারণাই রাখে না, যে তারা নিজেদের সন্তানদেরকে যে বিষয়ে করে যাচ্ছে, সন্তানদের মধ্যে যেগুলো যেগুলো যা রেখে যাচ্ছে এই সবই ধ্বংসশীল এবং ক্ষণস্থায়ী। পক্ষান্তরে আম্বিয়া আলাইহিমুসসালাম এরা ছিলেন মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি বিবেক সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক, যারা জানতেন যে প্রকৃত অর্থে মানব জাতির কল্যাণ কিসের মধ্যে নিহিত। মানব জাতির প্রকৃত কল্যাণ, দুনিয়া এবং আখেরাতের কল্যাণ, প্রকৃত কল্যাণ কোন বস্তু, কোন সব বস্তুর মধ্যে নিহিত, আম্বিয়া আলাইহিমুসসালাম তারা খুব ভালো করে সেটা জানতেন। এবং মানব জাতির মধ্যে তাদের থেকে বড় জ্ঞানী, তাদের থেকে বড় বিজ্ঞ বিচক্ষণ অন্য কোন মানুষ ছিল না এবং আসবেও না, কারণ তারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ইলমের দ্বারা শিক্ষিত জ্ঞানবান। সুতরাং দুনিয়ার অন্য কোন জ্ঞানের তুলনা তাদের জ্ঞানের সাথে হতে পারে না, তাদের জ্ঞানের সাথে দুনিয়ার অন্য কোন জ্ঞানের তুলনা হতে পারে না, এবং কোন জ্ঞানের তুলনা করা যেতে পারে না তাদের সাথে। তো সেই পরিপক্ক জ্ঞানের অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত জ্ঞানের অধিকারী, বিজ্ঞ বিচক্ষণ আম্বিয়া আলাইহিমুসসালাম তারা জানতেন যে মানব জাতির ইহ পরকালীন কল্যাণ কোন জিনিসের মধ্যে, কোন বস্তুর মধ্যে নিহিত, তাদের সন্তানদের প্রকৃত কল্যাণ কিসের মধ্যে নিহিত। আর সেই অনুপাতেই তারা মৃত্যুর সময়ে ওসিয়ত করে গেছেন। ইয়াকুব আলাইহিসসালাম যেমন এই আয়াতে সূরাতুল বাকারার এই আয়াতে আম কুনতুম শুহাদা ইযা হাবারা ইয়াকুব আল মাউত إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك الآخر الآية أمني باب إبراهيم عليه السلام وصيت করে গেলেন ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون তো আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তারা এবং তাদের প্রকৃত অনুসারী যারা, আম্বিয়া আলাইহিমুসসালামের প্রকৃত অনুসারী যারা, প্রকৃত আউলিয়া উল্লাহ যারা, তারাও কিন্তু ওই বিষয়েরই ওসিয়ত করেন, নসিহাত করেন তাদের জাতিকে, তাদের সন্তানদেরকে। এবং সেটা কি? ফালা থামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সেই ওসিয়তটা কোন বিষয়ে ছিল? সাবাত আলাদ্দিন। ওসিয়তটা ছিল সাবাত আলা দিন, কারণ তারা জানতেন যে এই দিনের উপরে অটল এবং অবিচল থাকার মধ্যেই তাদের যে সন্তানদের, তাদের জাতির ইহ এবং পরকালীন সার্বিক কল্যাণ নিহিত রয়েছে। এই কারণেই তারা তাদের সন্তানদেরকে এই বিষয়ে ওসিয়ত করে গেছে। প্রথমত সন্তানরা, এখানে সন্তানদের কথা বলা হয়েছে যে সন্তানদের সাথে তাদের দুটো সম্পর্ক। প্রথম সম্পর্ক হলো সন্তানের সাথে তার তাবেঈ সম্পর্ক, যেটা ন্যাচারাল রক্তের সম্পর্ক। আর দ্বিতীয়ত হলো শারঈ সম্পর্ক, একজন পিতা এবং একজন নবী একই সাথে। তো সেই সন্তানকে যে ওসিয়ত করে গেছেন, এইটা এই ওসিয়তটা কোন অভিভাবক, কোন পিতা তার সন্তানকে কোন খারাপ বিষয়ের ওসিয়ত করে যেতে পারে না, নবী তো দূরের কথা। তো যেখানে একজন পিতা একজন নবী তার সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন যেন তোমরা ফালা থামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এতে বোঝা যায় যে এই যে দিনের উপরে সাবাত থাকা, এটার মধ্যেই কিন্তু মানুষের ইহ এবং পরকালীন কল্যাণ নিহিত, এর বাইরে আর কোনো কিছুতে কল্যাণ নেই। আর এই যে শিক্ষা, মা তা'বুদুনা মিন বা'দি, জিজ্ঞেস করলেন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে, আর তারা উত্তর দিলেন না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইসহাক ইলাহুম ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। এই শিক্ষা, এটা হচ্ছে ধর্ম এবং নৈতিকতার শিক্ষা, আর এই শিক্ষাটাই হচ্ছে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ। পিতামাতা থেকে এই শিক্ষা, যখন একজন পিতামাতা এই শিক্ষাই দেবে সন্তানদেরকে, এবং এটি হচ্ছে সন্তানকে সবচেয়ে বড় সম্পদ দান করা। সাধারণ মানুষ সন্তানদের, সন্তানরা কিভাবে দুনিয়াতে আরামায়েশে থাকবে, এটা এইদিকেই তাদের মনোযোগ থাকে সবচেয়ে বেশি। আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং তাদের পদাঙ্ক অনুসারী যারা, প্রকৃতপক্ষে তাদের পদাঙ্ক অনুসারী যারা, তাদের লক্ষ্য ছিল যে তাদের সন্তানরা, তাদের জাতিরা কিভাবে কিভাবে ইহ এবং পরকালীন শান্তি এবং মুক্তি অর্জন করতে পারে, ওই শিক্ষাই তারা কিন্তু দিয়ে গেছেন। তাদের কাছে ছিল ধর্মীয় এবং নৈতিক শিক্ষাটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় অমূল্য সম্পদ। নিজের জাতিকে, নিজের সন্তানকে ওই শিক্ষা দেওয়ার জন্যই তারা ছিলেন সচেষ্ট, কারণ ওইটার মধ্যে, এই শিক্ষার মধ্যেই তাদের সফলতা, তাদের সুখ শান্তি সবকিছু নিহিত, এটা তারা জানতেন। অথচ এখন কি দেখা যায় যে আমাদের অবস্থা, বর্তমান সমাজের অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। বেশিরভাগ পিতামাতা চিন্তা করে যে আমার ছেলে দুনিয়াতে কিভাবে মানে একটু সুখে শান্তিতে থাকবে, ভালো খাবে, ভালো থাকবে, ভালো চলবে, ভালো গাড়ি চড়বে, এটাই থাকে উদ্দেশ্য। কিন্তু আসলে এরা কি প্রকৃত হতে, এরা সুফাহা, এরা স্টুপিড, এরা আসলে প্রকৃত পক্ষে কোনো অভিভাবক না যারা এরূপ চিন্তা করে। কারণ দেখা গেল যে সামান্য একটু, আমি আমার ছেলেকে যে হয়তো সামান্য একটু গরম পানি 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 পড়ছে তার হাতের মধ্যে, এটা নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম যে কিভাবে তাকে খুব দ্রুত সারিয়ে তোলা যায়। অপরপক্ষে এই ছেলে দুজখের জাহান্নামের আগুনের চিরস্থায়ী বাসিন্দা হচ্ছে, ওইদিকে আমার ভ্রুক্ষেপ নেই। তো এই যদি হয় কারো অবস্থা, তাহলে তাকে স্টুপিড ছাড়া আর কি বলা যেতে পারে। বর্তমান সমাজের মা বাবারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেখেন এই বাহ্যিক চিন্তা যে এই দুনিয়াতে আমার ছেলে ভালো কি করে ভালো খেতে পারে, ভালো থাকতে পারে, হাই সোসাইটির চলতে পারে, সিভিল সোসাইটির নাগরিক হতে পারে, এই এটাই থাকে তাকে তার চিন্তা। অথচ তারা দিব্যি ভুলে যান যে আমার ছেলে, আমার সন্তানরা কিভাবে আখেরাতে ভালো খেতে পারে, ভালো থাকতে পারে, ভালো অবস্থানে, ভালো উঁচু মর্যাদা লাভ করতে পারে, ওইখানে চিরস্থায়ী জীবন যেটা, সেই জীবনে সে কিভাবে চিরস্থায়ী আরাম আয়েস লাভ করতে পারে, ওই বিষয়ে তারা সম্পূর্ণ উদাসীন। অথচ তারাও ক্লেম করেন তারা মুসলমান, তাদের দাবি তারা মুসলমান, তাদের সন্তানদের দাবি আমরা মুসলমান। কিন্তু যদি প্রকৃতই মুসলমান হয়ে থাকেন, ইসলামে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি কিভাবে আপনার চিরস্থায়ী জীবনের সুখ শান্তিকে ভুলে গিয়ে আপনি আপনার এমন বিষয় নিয়ে, আপনি আপনার ছেলে সন্তানদের এমন বিষয় নিয়ে ব্যস্ত থাকেন যে বিষয়টা তাদেরকে সেই চিরস্থায়ী জীবনে কোনো সুখ শান্তির পথ দেখাবে না। বাচ্চার গায়ে, সন্তানের গায়ে একটা কাঁটা ফুটলো, ওইটা বের করার জন্য একদম স্কয়ার হসপিটাল পর্যন্ত পৌঁছে গেলেন খুব দ্রুত প্রাইভেট বিমানে করে কিংবা যেভাবেই হোক। অথচ তার গলায় যে হালকুম জাক্কুম, তার গলায় জাক্কুম অতি যন্ত্রণাদায়ক কাঁটা যখন বিঁধবে, ওই কাঁটা থেকে কিভাবে নিজের সন্তানকে রক্ষা করা যায়, ইন্ন শাজারাত আজ-জাক্কুম তুআমুল আসীম কাল মুহ। এইটা থেকে কিভাবে নিজের সন্তানকে রক্ষা করা যায়, ওই দিকে খেয়ালই নেই। অথচ আম্বিয়া আলাইহিমুস্সালাতু ওয়াসসালাম এবং নবীগণের পদাঙ্ক অনুসারী যারা, তারা কিন্তু ওই বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল রাখতেন যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের আরাম আয়েস আমার সন্তানরা ভোগ করুক, এর থেকে বেশি প্রয়োজন হলো যে তাদের চিরস্থায়ী জীবন কিভাবে নির্মল, সুন্দর এবং আরামদায়ক হয়, সেই বিষয়ে তারা তাদের সন্তানদেরকে ওসিয়ত করতেন, ওই শিক্ষাই তাদেরকে দিয়ে যেতেন। এবং এটি হচ্ছে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা। এই আয়াত থেকে এই বিষয়গুলো জানা যায়। ওয়াসসা বিহা ইব্রাহিম, ইব্রাহিম ও বনিহি ওয়া ইয়াকুব। এরপরে আয়াত থেকে আরেকটা বিষয় জানা যায় যে প্রথম কাজ হলো আম্বিয়া আলাইহিমুসসালামদেরও কাজ ছিল এবং তাদের প্রকৃত অনুসারী যারা তাদেরও কাজ হলো যে প্রথমে নিজের আহল ইয়াল যারা, নিজের সন্তানদের, নিজের পরিবার পরিজনের মঙ্গল চিন্তা করা। নিজের পরিবার পরিজনের মঙ্গল চিন্তা বলতে কোন চিন্তা? মঙ্গল চিন্তা বলতে আমরা এটাই বুঝি যে যে মঙ্গল যেটা দুনিয়া এবং আখেরাতের সর্বাঙ্গীন মঙ্গল, প্রকৃত মঙ্গল যেটা। তাহলে প্রথমে নিজের পরিবার পরিজন আহল ইয়ালের মঙ্গল চিন্তা করা, ওইদিকে গুরুত্ব দেয়া, এটাই হচ্ছে পিতামাতার কর্তব্য। মাতা পিতার কর্তব্য হলো প্রথমে সন্তানের, নিজের সন্তানের কিংবা অভিভাবকের কর্তব্য হলো প্রথমে নিজের অভিভাবকত্বে, তার অভিভাবকত্বে বা তার অধীনস্থ যারা আছে তাদের মঙ্গল চিন্তার দিকে মনোযোগ দেয়া। আর পিতামাতার কাছে সন্তানের প্রাপ্য এটি, পিতামাতার কাছে সন্তানের প্রথম প্রাপ্য এটি যে কিভাবে তার সে তার মঙ্গল লাভ হয়, সে মঙ্গল সাধন করতে পারে, সেই পথই তাকে তার পিতামাতা দেখাবে। এটি পিতামাতার উপরে একজন সন্তানের অধিকার। তো এই যে প্রথমত সন্তানদের দিন শিক্ষা দেয়া, মৌলিক নৈতিক চারিত্রিক শিক্ষা দেয়া, ধর্মীয় শিক্ষা প্রদান করা, তাদেরকে তাদের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আরাম আয়েস লাভের পথ দেখানো, এটি হচ্ছে পিতামাতার কর্তব্য, এটি ছিল আম্বিয়া আলাইহিমুসসালামদের কর্তব্য। তারাও কিন্তু প্রথমে তাদের সন্তানদেরকে বা তাদের পরিবার পরিজনদেরকে কিন্তু তারা প্রথমে দাওয়াত দিয়েছেন, এই বিষয়ের প্রতি দিক নির্দেশনা দিয়েছেন, প্রথমে নিজের পরিবার পরিজনদেরকে, নিজের সন্তানদেরকে। আর সুতরাং তাদের অনুসারী যারা, তাদের কাজ হলো এখনো যারা দিনের পথে চলেন, দাই ইলাল্লাহ যারা, দোয়াত ইলাল্লাহ যারা, কিংবা এবং যারা আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের পথ অনুসরণ করে চলেন, মুমিনিনদের পথ অনুসরণ করে চলেন, তাদের কর্তব্য হলো যে সর্বপ্রথম নিজের পরিবার পরিজন বা সন্তানদেরকে দিনই শিক্ষা দেয়া এবং তাদেরকে চিরস্থায়ী মঙ্গলের পথ নির্দেশনা দেয়া। এর মধ্যে কেন এই কাজটা কেন জরুরি, এর মধ্যে দুটো ফায়দা নিহিত আছে। প্রথমত যে সন্তানদের সাথে পিতামাতার বা পরিবার পরিজনের সাথে একটা দৈহিক সম্পর্ক, একটা ব্লাডের সম্পর্ক, রক্ত সম্পর্ক থাকে, যে কারণে বা তাদের প্রতি একটা প্রাকৃতিক ভালোবাসা, যেটা মুহাব্বাত তাবঈয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত একটা ন্যাচারাল ভালোবাসা, সন্তানদেরও বাবা মার প্রতি থাকে, বাবা মারও সন্তানদের প্রতি ভালোবাসা থাকে, এটা হচ্ছে মুহাব্বত তাবেঈয়া। তো এই মুহাব্বত তাবেঈয়া থাকার কারণে দেখা যায় যে তারা বাবা মার উপদেশটা সহজেই গ্রহণ করে। সাধারণত সাধারণত বাবা মা যদি সঠিকভাবে সন্তানদেরকে কোনো উপদেশ দেয় তাহলে এটা খুব সহজে তারা গ্রহণ করে। এই যে এই এই কথা মানে সহজ কথাটা, সঠিক সত্য কথাটা সহজভাবে গ্রহণ করার একটা সম্ভাবনা থাকে। বাহিরের একটা লোককে আপনি হয়তো একটা কথা বললেন, তার থেকে যত দ্রুত আপনি পজিটিভ আনসার পাওয়ার আশা করেন তার থেকে বেশি দ্রুত আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে যখন কোনো কিছু বলবেন তার থেকে দ্রুত ওই 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 ছেলে বা মেয়ে থেকে পজিটিভ আনসার আপনি আশা করতে পারেন, কারণ এর সাথে সম্পর্ক হলো আপনার একদম ব্লাডের সম্পর্ক, মাহাব্বাত তাবেঈয়া। তো এই মাহাব্বাত তাবেঈয়া থাকার কারণে দেখা যাবে যে আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ভাতিজাকে, আপনি আপনার আপনার একদম নিকটস্থ পরিবার পরিজন যারা তাদেরকে যখন আপনি কোনো বিষয়ে দাওয়াত দেবেন তো এই দাওয়াতটা তারা দ্রুত কবুল করবে, এটা আশা করা যায়। বাইরের কোনো মানুষকে দাওয়াত, বাইরের কোনো মানুষের আপনার দাওয়াতটা বাইরের কোনো মানুষ যত দ্রুত কবুল করবে তার থেকে বেশি দ্রুত আগে এরা কবুল করার সম্ভাবনা থাকে। তো এই কারণে আম্বিয়া আলাইহিমুসসালামরাও তারাও শুরু করতেন তাদের পরিবার পরিজন থেকে, ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন। তো দাওয়াত কবুল হওয়ার সম্ভাবনা তাদের মধ্যে থাকে বেশি, এই কারণে প্রথমে শুরু করা নিজের পরিবার পরিজন থেকে। দ্বিতীয়ত, তারা যখন আপনার দাওয়াত কবুল করবে তখন সত্য প্রচারে তারা আপনার সহযোগী হবে, সাহায্যকারী হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার পরিজন যখন আপনার দাওয়াতটা কবুল করে নেবে তখন তারা দাওয়াতের প্রতি আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে, তাহলে আপনি কিছু সাহায্যকারী, সহযোগিতাকারী হওয়ারই পেয়ে গেলেন। দ্বিতীয়ত, এখানে আরেকটা কি আছে যে পরিবার পরিবর্জন পরিজন থেকে দাওয়াত শুরু করার মধ্যে আরেকটা ফায়দা আছে যে যখন প্রত্যেকটা ফ্যামিলির অভিভাবক, প্রত্যেকটা পরিবারের অভিভাবক যখন তার অধীনস্থ তার পরিবার পরিজনকে দিনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা দিতে থাকবে তখন এইভাবে একটা সমাজ গড়ে উঠবে, আর এইভাবেই একটা জাতি গড়ে উঠবে। এই সুশিক্ষা, ধর্মীয় শিক্ষাটা একটা জাতির মধ্যে এটা পৌঁছে যাবে, একটা জাতি গঠন হয়ে যাবে। এইভাবে প্রত্যেকে যদি আপনি আমি আমরা প্রত্যেকেই যদি নিজের নিজের পরিবারের যে যারা আছে, আমি আমার ছেলে মেয়েদেরকে যদি দিন শিক্ষা দিই, আপনি আপনার ছেলে মেয়েকে দিন শিক্ষা দেন, তাহলে এই সব মিলেই তো আপনার পরিবার, আমার পরিবার সব মিলেই একটা সমাজ, একটা দেশ, একটা রাষ্ট্র, একটা জাতি। তাহলে একটা জাতি গঠিত হয়ে যায়, একটা জাতির মধ্যে দাওয়াতটা পৌঁছে যায় এবং এটা খুবই সহজে। এই কারণেই দেখা যায় যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে ইমানদাররা, হে মুমিনরা, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশ দেয়া হলো প্রথমে কি, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যে আপনি ভয় প্রদর্শন করুন আপনার আত্মীয়দেরকে, নিকট আত্মীয়দেরকে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন এবং নিজেও নামাজ অব্যাহত রাখুন। এই যে আয়াতগুলো থেকে আমরা কি বুঝি, যে আমাদের দাওয়াত শুরু করতে হবে নিজের পরিবার পরিজন থেকে। অনেককে দেখা যায় আমাদের সমাজে যে একজন লোক, একজন পিতা, তিনি তার ব্যক্তিগতভাবে উনি অত্যন্ত নামাজি লোক, হ্যাঁ, তার হয়তো তিনি দিন মেনে চলার চেষ্টা করতেছেন, কিন্তু পরিবারের ব্যাপারে উদাসীন, পরিবারের ব্যাপারে একদম উদাসীন। এইটা কোনোভাবেই একজন আম্বিয়া আলাইহিমুসসালাতুওয়াসসালামের নবীর অনুসারী যারা, তাদের এই এই অবস্থা হতে পারে না, তারা এটা কখনো করতে পারে না। একজন লোক দেখা গেল যে একদম বিছানা বালিশ নিয়ে তিন মাসের জন্য কিংবা চার মাসের জন্য চলে গেছে আল্লাহর রাস্তায়, নিজে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, ওইদিকে তার ছেলে মেয়ে, তার স্ত্রী কিভাবে চলাফেরা করতেছে, তার ছেলে কি করতেছে, তার ছেলে মদ খাচ্ছে, তার স্ত্রী বেপরোয়াভাবে চলাফেরা করতেছে না, ওইগুলার খবরই নেই। তার কি হলো যে আমি আল্লাহর পথে চলে বের হয়ে আসছি, আর আমার বাকি সব কিছু দেখাশোনার দায়িত্ব এখন আল্লাহর, ব্যাস উনি ছেড়ে দিয়ে আসছেন ওনার স্ত্রীকে, স্ত্রী চলতেছে বেপর্দা বেপরোয়া, ছেলে বেপরোয়া, হ্যাঁ, আর উনি আল্লাহর রাস্তায় এক টাকা খরচ করে সত্তর টাকার আশা করতেছেন। এইটা এই আশা আসলে এটা এটা দুরাশা, এটা 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 কোনোভাবে এই আশাটা কিনা কোনো কাজে আসবে না। যদি তাই হতো তাহলে আম্বিয়া আলাইহিসসালাম কেন তাদের ফ্যামিলিকে, তাদের পরিবার পরিজনকে, তাদের সন্তানদেরকে কেন দাওয়াত দিতেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসবির আলাইহা, আর এদের কথা হলো যে না আগে খুরুজ ছাড়া কিছুই হবে না, প্রথমে বের হতে হবে আল্লাহর রাস্তায়, আমার ঘর ঘর জায়গায় আছে, ঘর বাড়িতে থাক, আর আমি বের হই। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এখান থেকে শুরু করতে হবে, আর উনি শুরু করতেছেন বাইরে থেকে। শাত্তানা বাইনা হাযিহি আদ-দাওয়া ওয়া হাযিহি আদ-দাওয়া, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়া আর এই দাওয়ার মধ্যে এই যদি হয় দৃষ্টিভঙ্গি তাহলে কতটুকু পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুরু করো তোমার ঘর থেকে, আপনি বলতেছেন শুরু করেন বাইরে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন প্রথমে নিজের পরিবার থেকে দাওয়াত দাও, হ্যাঁ, আপনি বলছেন যে প্রথমে আপনি বের হন, বেরিয়ে গিয়ে বাইরের মানুষকে দাওয়াত দেন, ঘর আল্লাহর হাওলা করে দেন। সুবহানাল্লাহ, কিন্তু এখানে এই যে ঘর থেকে দাওয়াত শুরু করার মধ্যে আরেকটা ফায়দা হলো যে যখন আপনি যে দাওয়াত দিচ্ছেন, সত্যের যে দাওয়াত দিচ্ছেন, যদি আপনার পরিবার পরিজন সন্তানদেরকে দাওয়াত দেন, তারা যদি এই দাওয়াতটা কবুল করে, তাহলে বাইরে আপনার এই দাওয়াতটা অধিকতর গ্রহণযোগ্যতা পাবে, তাহলে বাইরে আপনার এই দাওয়াতটা অধিকতর গ্রহণযোগ্যতা পাবে। নতুবা লোকজন বলবে যে আপনি তো আপনার ঘরকেই ঠিক করতে পারেননি, আপনার ছেলেই তো ঠিক না, আপনি আমাদেরকে এসে দাওয়াত দিচ্ছেন কেন। এই সেম কথাটা কিন্তু কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলছিল যে আপনার 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 যে গোত্র যেটা কুরাইশকেই তো আপনি ঠিক করতে পারলেন না, এদেরকে এরাই তো আপনার কথা মানলো না, আমাদেরকে এসে কি বলতেছেন। কিন্তু সেই মক্কা বিজয়ের সময়ে যখন কুরাইশরা ইসলাম গ্রহণ করে নিল, তখনই এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে দ্বীনের মধ্যে মানুষের আশা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোক ইসলামে প্রবেশ করতে শুরু করলো, যে না মুহাম্মাদের তার নিজের গোত্র কুরাইশ ইসলাম কবুল করে নিছে, সুতরাং তারা বুঝে শুনে এটা করছে, এখন আর আমাদের কিছু বলার নেই। এই কারণে আপনি যখন আপনার পরিবার পরিজনকে ঠিক করে নিতে পারবেন, তখন আপনার এই দাওয়ার গ্রহণযোগ্যতাটা বাইরে অনেক বেশি বেড়ে যাবে। নতুবা সাধারণ যে কোনো মানুষ এটা বলতে পারে যে ভাই, আপনি তো আপনার ছেলেকেই ঠিক করতে পারলেন না, আপনার ভাইকেই তো আপনি বুঝাইতে পারলেন না, তাহলে আমাদেরকে বুঝাইতে আসছেন কেন? সুতরাং ঘর থেকে দাওয়া শুরু করার মধ্যে এই আরেকটা বিশেষ ফায়দা নিহিত আছে। প্রথমত তাদেরকে আপনি আপনার আপনার পরিবার পরিজনকে সহযোগী হিসাবে পেলেন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, তাদেরকে সহযোগী হিসাবে পেলেন। তাদের এইভাবে প্রত্যেকেই যদি নিজের পরিবারকে সংশোধন করে নিতে পারেন, তাহলে এইভাবে একটা জাতি সংশোধনের সংশোধিত হয়ে যায়। এবং সর্বোপরি আরেকটা বিষয় হলো কি, যে এর দ্বারা বাইরের নিজের এই দাওয়াতের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। সুতরাং খেয়াল রাখতে হবে যে আমি ধর্ম জ্ঞানে অনেক বেশি জ্ঞান, আমি আমি দিনের অনেক বেশি জ্ঞান রাখি, অনেক কিছু জানি, হ্যাঁ, বাস আমি আমার জ্ঞান নিয়ে আছি এবং সেটা বাইরে আমি খুব স্প্রেড করতেছি, কিন্তু আমার ঘরের অবস্থা কি, আমার আহল ইয়ালের অবস্থা কি, আমি যদি সে বিষয়ে উদাসীন হই তাহলে সেটা কোনোভাবেই কি হবে না, গ্রহণযোগ্য না। এবং এটি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের সম্পূর্ণ পরিপন্থী কাজ। وانذر عشيرتك الاقربين প্রথমে নিজের আকরাবিন যারা করিব নিকটাত্মীয় যারা তাদেরকে ভয় প্রদর্শন করতে হবে, তারপরে আমাকে আস্তে আস্তে যেতে হবে বাইরে, এখানে নিজের গ্রহণযোগ্যতা গড়ে তুলতে হবে। তো এই ছিল এই আয়াতের, এই আয়াত থেকে যে বিষয়গুলা জানা যায় বা বোঝা যায়। তারপরে শেখ মোহাম্মদ বিন উমর বজমুল হাফিজাহুল্লাহ বলছেন যে এই যে আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে যে বিষয়ে ওসিয়ত করে গেলেন যে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এটাই হচ্ছে আসলে সিরাতে মুস্তাকিমের হিদায়া, এটাই হচ্ছে সরল পথের হিদায়াত। সিরাতে মুস্তাকিমের যেটা আমরা প্রত্যেক সালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরাতুল ফাতিহার মধ্যে যে সূরাতুল ফাতিহা পাঠ করা ছাড়া সালাত হয় না, সেই সালাতে সেই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাইছেন, আমরা যেন চাই তার কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এই এখানে ইহদিনা, আমাদেরকে পথ দেখাও, হিদায়াত দাও, সিরাতে মুস্তাকিমের হিদায়াত দাও, সিরাতে মুস্তাকিমের সরল পথের সরল পথ দেখাও। এই হিদায়াত কি? হিদায়াত এখানে শেখ হাফিজাহুল্লাহ বলছেন যে হিদায়াতটা হলো তিন প্রকার। একটা হচ্ছে হিদায়াতুল ইরশাদ ওয়া তালিম ওয়া দালালা, যে নির্দেশনা দেয়া, শিক্ষা দেয়া, পথ দেখায় দেয়া, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হিদায়া। হ্যাঁ, নির্দেশনা দেয়া যে এই করো, এইদিকে যাও, এই এই কাজটুকু করলে এটা হবে, এই যে তালিম, দালালা এবং ইরশাদ, অর্থাৎ নির্দেশনা, শিক্ষা এবং পথ দেখিয়ে দেয়া, হ্যাঁ, এই বিষয়গুলা হচ্ছে, এটা হচ্ছে হিদায়া। আরেকটা হিদায়া হচ্ছে আত-তাওফীক লিকাবুলিল হক, সত্যকে গ্রহণ করার তৌফিক যেটা, এটা হচ্ছে হিদায়া। আর আরেকটা হিদায়া হচ্ছে হিদায়াত তৌফিক লিসাবাত আলাল হক, সত্যের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক, এটা হচ্ছে হিদায়া। তাহলে আমরা জানলাম যে হিদায়াত তিন প্রকারের হতে পারে, তিন ভাবে হিদায়াত হতে পারে। একটা হচ্ছে শুধুমাত্র শিক্ষার মাধ্যমে, শিক্ষা দেওয়ার মাধ্যমে কিংবা পথ দেখাই দেওয়ার মাধ্যমে, কোনো নির্দেশ বা নির্দেশনার মাধ্যমে হিদায়াত দেয়া। যেমন একটা লোক আপনাকে বলল যে আমি ক্যালিফোর্নিয়া কোন দিকে যাব, তো আপনি বললেন ওই ওই এই সুজা এই দিকে গিয়ে সামনে গিয়ে বায়ে মোড় নিয়েন, বায়ে গিয়ে তারপরে একটু সামনে বাড়বেন, তারপরে আবার একটু ডানে যাবেন, তারপরে ওই একটু উত্তর দিকে আগাবেন, তারপরে আবার একটু পশ্চিম দিকে মোড় নেবেন, তারপরে আপনি আপনার জায়গা মতো পৌঁছে যাবেন। এটা হচ্ছে দালালা কিংবা ইরশাদ। কিংবা একটা লোক আপনাকে বললো ভাই কিভাবে সাঁতার কাটতে হয়, তো আপনি তাকে শিখিয়ে দিলেন যে দুই হাত দিয়ে টান দেবা এবং পা দিয়ে পানিতে বাড়িয়ে দিবা, এটাই হচ্ছে সাঁতার কাটা তালিম। এটা হচ্ছে কি, এটাও এক ধরনের হিদায়া, পথ দেখাই দেয়া, যেটাকে বলা হয় রাআতুত তারিক, রাস্তা দেখাই দেয়া। আরেকটা হিদায়ত হলো হিদায়তুত তৌফিক লিকবুলিল হক, সত্যকে গ্রহণ করার তৌফিক দেয়া, সত্যকে গ্রহণ করার তৌফিক। একজন লোক, আপনি একজন লোককে শিখাইলেন, শিক্ষা দিলেন যে সালাত ফার্জ, সালাত এইভাবে আদায় করতে হয়, এটা হচ্ছে তালিম, এটা হচ্ছে ইরশাদ, এটা হচ্ছে এক ধরনের হিদায়া। এইটুকু জানার পরে একজন লোক এই যে সালাত পড়বে সেই সালাত পড়ার তৌফিক লাভটা, এটা হচ্ছে আরেক ধরনের, এটা হচ্ছে হিদায়া, এটা হচ্ছে হিদায়া। সে জানে সালাত কিভাবে পড়তে হয়, সেটা শিক্ষা পাইছে, ওই হিদায়াত সে পাইছে, কিন্তু সালাত আদায় করবে সেই সালাত আদায় করার তৌফিক লাভ করা, এটা হচ্ছে আরেক ধরনের হিদায়া। আর হিদায়াতের আরেকটা পর্যায় হলো যে একজন লোক সালাত শিখছে, সালাত পড়েও মাঝে মধ্যে, কিন্তু সালাতের উপরে তার ইস্তেকামত নেই, পাঁচ অক্তের মধ্যে হয়তো দুই অক্ত বা তিন অক্ত, কিংবা সপ্তাহে শুধু জুমাবারে। হ্যাঁ, এইখানে তার প্রয়োজন হয় কি, যে তৌফিক লিসাবাত আলাল হক, লোকটা জানে সালাত, জানে সালাত আদায় করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু তাআলা হুকুম, এটাকেও সে মানে, মাঝে মধ্যে পড়েও, কিন্তু এর উপরে তার ইস্তেকামত নেই, কখনো পড়ে কখনো ছাড়ে। তো এই যে সালাতের উপরে ইস্তেকামত থাকার যে তৌফিক, যেটা এই ইস্তেকামতের তৌফিক হচ্ছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হিদায়া, এটা হচ্ছে এক ধরনের হিদায়া। তো একজন মুসল্লি, একজন সালাত আদায়কারী যখন সালাতে দাঁড়ায়, তখন তার এই তিন ধরনের হিদায়তই তার প্রয়োজন হয়, এই তিন ধরনের হিদায়তই তার প্রয়োজন হয়। কিভাবে, যখন সালাতে দাঁড়াবে তখন সালাত সম্পর্কে তার জানা, কিভাবে সালাত আদায় করতে হয় সেটা তাকে জানতে হবে, তো এই হিদায়ত তার দরকার। এখন লোকটা যদি হঠাৎ করে ভুলে যায় যে আগে রুকু দিতে হবে না সেজদা দিতে হবে, তাহলে তো হবে না, সে সালাত আদায় করতে পারবে না, তার হিদায়ত দরকার, তালিমের যে দরকার যেটা, সেটা সেটা তার দরকার, তাকে জানতে হবে। দ্বিতীয়ত, এই সালাত তাকে সঠিকভাবে আদায় করতে হবে, এই সালাত তাকে সঠিকভাবে আদায় করতে হবে, এটাই হচ্ছে কবুলে হক। সালাত সঠিকভাবে জানে কিন্তু পড়ে না, তাহলে তো হলো না, হক কবুল করতে হবে, সালাত পড়তে হবে। একজন মুসল্লি যখন সালাতের জন্য দাঁড়াবে, দাঁড়াতে যাবে, তখন তার জন্য এই তিন ধরনের হিদায়তই তার প্রয়োজন। প্রথমত, সঠিকভাবে সালাত জানার এই যে এরশাদ এবং তালিম, যেটা তালিমের মাধ্যমে সঠিকভাবে সালাত তার জানা দরকার, এই হিদায়ত তার দরকার। দ্বিতীয়ত হলো, এই সালাত আদায় করতে হবে তাকে সঠিকভাবে, সেই তৌফিক তার দরকার, নতুবা তো সে সালাত পড়তে পারবে না। তৃতীয়ত হলো যে এই সালাতের উপরে তার ইস্তিকামত দরকার। নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়ানোর পরে হয়তো এক রাখাত পড়ে সে নামাজ ভেঙে দিল, তাহলে তো তাকে হবে না। এই সালাত, সালাতের উপরে কমপ্লিট করা পর্যন্ত তাকে ইস্তেকামত থাকতে হবে, এবং এই ইস্তেকামতটা হতে হবে সার্বিকভাবে। যেমন চার রাখাতের সালাত দুই রাখাত পড়েও যদি কেউ সালাম ফিরিয়ে নেয়, তাহলে তো তার সালাত কমপ্লিট হলো না, সালাত আদায় হলো না। দুই রাখাতের সালাত যদি এক রাখাত পড়ে সে কি করে নেয়, ভেঙে ফেলে, তাহলে তার সালাত হলো না। সুতরাং এই সালাতটাকে পুরোপুরি কমপ্লিট হওয়া পর্যন্ত তাকে ইস্তেকামত থাকতে হবে, প্রথমত। দ্বিতীয়ত হলো, ইস্তেকামত দরকার যে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে থাকতে হবে এখলাস, তার মধ্যে থাকতে হবে এখলাস। একজন লোক সালাত কিভাবে আদায় করতে হয় সেটা সঠিকভাবে জানে, সে সালাত আদায় করতেছে, এই দুই ধরনের হিদায়তই পাওয়া গেল। তৃতীয় প্রকার হিদায়ত যদি না থাকে, আস-সাবাত তো আল এই যে হিদায়তু তৌফিক লিস-সাবাত আলাল হক, তৌফিকুস-সাবাত আলাল হক, হকের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক যদি তার মধ্যে না থাকে, সালাতে শুরুতে দাঁড়াইছে সে পুরোপুরি ইখলাস নিয়ে যে আমি এই সালাত পড়তেছি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাকে সন্তু তার উদ্দেশ্যে, কিন্তু এক রাখাত পড়ার পরেই তার মধ্যে রিয়া বা সুমা চলে আসছে, ইউরাউনান্নাস, ইউরাউনান্নাস ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, এক রাখাত পড়ার পরেই তার মনের মধ্যে রিয়া চলে আসলো যে না, মসজিদে তো অনেক লোক, আমার সালাত অনেকে দেখতেছে, হ্যাঁ তো সালাতটাকে আরেকটু সুন্দরভাবে পড়ি যাতে মানুষ আমাকে আল্লাহর ওলি বলে, বুজুর্গ বলে, কিংবা আমি সালাতটা যদি আরো সুন্দর করে পড়ি তাহলে আমার এই তসউফের বাজারটা হয়তো আরেকটু গরম হবে, মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে। এইটুকু যদি তার মনের মধ্যে চলে আসে তাহলে তার এই সালাত তার কোনো কাজে আসবে না। এর জন্য দরকার যে আল্লাহ সুবহানাহু, এই যে হকের উপরে সাবাতের তৌফিক, হকের উপরে সাবাতের তৌফিক, যে এখলাস নিয়ে শুরু করছিল নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে সেই এখলাস তার মধ্যে থাকতে হবে, যেভাবে ওই নামাজটা পরিপূর্ণরূপে তার রুকু সুজুদ সহ পুরা রাকাত গুলো সবগুলো আদায় করতে হবে, রুকুন আরকান যা আছে সবগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক যেভাবে দরকার, ঠিক এমনি ভাবে এই সালাতের উপরে সার্বিকভাবে সব দিক থেকে অটল থাকতে হবে। যে এখলাস নিয়ে সালাত শুরু হয়েছিল ওই এখলাসের উপরেই সালাত শেষ করতে হবে, এই ইস্তেকামতের তৌফিক যেটা, এই এই তৌফিক দরকার। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বান্দা বলে, তখন এই হিদায়ত প্রার্থনার মধ্যে তিন ধরনের হিদায়তই অন্তর্ভুক্ত। সে তিন ধরনের হিদায়তই চায় যে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম শিক্ষা দাও, জানার তৌফিক দাও, সিরাতে মুস্তাকিমকে মানার তৌফিক দাও, এবং সিরাতে মুস্তাকিমের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কারণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে সবচেয়ে বেশি আনফা দুআ ওয়া আযামাহু ওয়া আহকামাহু দুআউল ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, যে এই দোয়াটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সূরাতুল ফাতিহার এই দোয়াটা সবচেয়ে বেশি উপকারী দোয়া, নাফিয় দোয়া, সবচেয়ে মহান দোয়া, এবং সবচেয়ে বেশি আহকাম, হিকমাপূর্ণ, সবচেয়ে বেশি কার্যকরী দোয়া, হিকমাপূর্ণ দোয়া হলো এটা, দোয়াউল ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কথার মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তিন ধরনের সাহায্য চাইতেছে, হিদায়াত চাইতেছে, তিনটেই এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা মহান। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে এটা এই বান্দা হলো এই দোয়াটা হলো আনফা দোয়া, সবচেয়ে বেশি উপকারী দোয়া, নাফেও সবচেয়ে মহান দোয়া এবং সবচেয়ে বেশি প্রজ্ঞাপন দোয়া হলো এটা। কারণ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করবেন এবং তিন ভাবেই প্রদর্শন করবেন, তখন কি হবে? তখন যখন আল্লাহ সুবহানাহু তাকে হিদায়ত দিবেন, তাকে পথ প্রদর্শন করবেন সিরাতে মুস্তাকিমের, তখন তার আনুগত্যের জন্য তাকে সাহায্য করবেন, তার নাফরমানি বর্জন করার জন্য তাকে সাহায্য করবেন। সুতরাং কোনো অনিষ্ট তাকে পৌঁছাবে না, দুনিয়াতেও না আখেরাতেও না। কিন্তু যেহেতু জুনুব বা মাআসি গুনাহ হচ্ছে মানুষের সাথে ওতপ্রোতভাবে একদম সম্পৃক্ত, গুনাহ ছাড়া মানুষ হতে পারে না, এই কারণে মানুষ যেহেতু প্রত্যেকটা মুহূর্তেই আসলে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকা মানুষের জন্য দুঃসাধ্য, এই কারণে প্রত্যেকটা মুহূর্তে হেদায়েতের মোহতাজ মানুষ। খাবার বা পানীয় থেকে পানির প্রতি মানুষের প্রয়োজনীয়তা যতটুকু, তার থেকে শত সহস্র গুণ বেশি প্রয়োজন হলো মানুষের হিদায়তের। কারণ কি? যে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকা মানুষের জন্য খুবই কষ্টকর, গুনাহ ছাড়া মানুষ কল্পনাও করা যায় না, কোনো না কোনো ভাবে সে তার থেকে গুনাহ হচ্ছেই। তো ইনসান বা মানুষের সাথে গুনাহ একদম লেগে আছে, সব সময় লেগেই আছে, যে কারণে হেদায়েতের সাথে তার প্রত্যেকটা মুহূর্ত তার হিদায়ত দরকার, প্রত্যেকটা মুহূর্ত তার হিদায়তের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই তিন ধরনের হিদায়তই তার প্রয়োজন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানুষের একজন মানুষের তার খাবার বা পানীয়ের প্রতি তার যতটুকু প্রয়োজন, এর থেকে অনেক অনেক গুণ বেশি প্রয়োজন হলো তার হিদায়তের। কারণ কি? ওই হিদায়তের বিরোধী যে বিষয়টা, ওই বিষয়টার সাথে সে তার সম্পর্ক একদম ওতপ্রোতভাবে, মাআসি বা জুনুব, জুনুবের সাথে তার সম্পর্ক ওতপ্রোতভাবে, গুনাহ তার পিছনে লেগেই আছে, গুনাহ তার পিছনে লেগেই আছে, যে কারণে হিদায়ত তার খুব বেশি প্রয়োজন। তাই প্রত্যেকটা মানুষকে মনে প্রাণে এটুকু চাইতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনেকে বলে যে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে ইমানের বা ইসলামের পথ দেখাইছেন, একজন মানুষ মুমিন বা মুসলমান হয়েছে, তাহলে আর হিদায়তের মানে সওয়াল করার তার প্রয়োজন কি? তারা বলেন যে এখানে হিদায়ত চাওয়া, আল্লাহর কাছে হিদায়ত চাওয়া মানে দিনের উপরে অটল এবং অবিচল থাকার প্রার্থনা করা, অথবা আরো বেশি হিদায়ত চাওয়া। কিন্তু আসলে এইটা না যে শুধু হেদায়ত চাওয়া কিংবা হেদায়ত আরো বেশি হেদায়ত চাওয়া কিংবা দিনের উপরে অটল থাকা শুধু এইটুকু না, বরঞ্চ আসলে হেদায়ত কেন চাইতে হয়, যে একজন মানুষ এক বান্দা সব সময় মোহতাজ হলো কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কিভাবে তার চলবে, তার জীবনযাপন কিভাবে করবে, সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী সেসব বিষয়ে শিক্ষা লাভ করার, সেসব বিষয়ে জ্ঞান অর্জনের তৌফিক যেন আল্লাহ তাআলা দেন, সেটা তার যেভাবে প্রত্যেক মুহূর্তে প্রয়োজন, সেভাবে এই জিনিসগুলো জানার পরে যে একজন কিভাবে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী জীবনযাপন করবে, সেগুলা জানার সাথে সাথে সেগুলাকে মেনে চলার তৌফিকও তার প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন। আমার এর উপরে জানা এবং মানার উপরে সে যেন অব্যাহত থাকতে পারে, সেটাও তার প্রত্যেকটা মুহূর্ত প্রয়োজন। এই কারণে মুমিন হোক মুসলমান হোক, তার হিদায়তের চেয়ে বেশি প্রয়োজন, প্রত্যেকটা মুহূর্তে সে হেদায়তের তার দরকার। শুধুমাত্র এইটুকু না যে একজন মুমিন হেদায়ত চাইতেছে, মানে সে শুধুমাত্র তৃতীয় প্রকার হেদায়ত যেটা, যে হেদায়ত তৌফিক লি সাবাত আলাল হা, ওইটা না, বরঞ্চ সবগুলাই এট এ টাইম সবগুলাই তার দরকার। ওইগুলা জানতে হবে যে কিভাবে তার জীবনযাপন পদ্ধতিটা কেমন হবে, কেমন হলে সেটা আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী হবে, ওইটা যেভাবে জানতে হবে, জানার তৌফিক যেভাবে দরকার, ওই হিদায়ত যেভাবে দরকার, ওইটাকে মানার হিদায়ত তৌফিক প্রয়োজন, এবং এইগুলার উপরে অটল এবং অবিচল থাকার তৌফিকটাও তার দরকার। তো একজন মানুষ সব সময় এই তিন প্রকারের হিদায়তের বড় বেশি মুখাপেক্ষি, কারণ শুধু জানাটা এটা তার জন্য যথেষ্ট না, কিংবা শুধুমাত্র যে মানাটাই এটা কিনা যথেষ্ট না। একজন লোক সারা জীবন অনেক জানছে, দিন সম্পর্কে জানছে, দিন সম্পর্কে দিনকে মেনেও চলছে, কিন্তু দেখা গেল যে মৃত্যুর আগে তার পদস্খলন হয়ে গেল, সে দিন থেকে সরে গেল, বাস কি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্য সাবাতের দরকার, এবং এই তিনটা একই সাথে দরকার। নতুবা একজন লোক শুধু জানার তৌফিক বা হিদায়ত পেল, কিন্তু সে যদি না মানে তাহলে এই ইলম, এই জানাটা তার জন্য তার বিরুদ্ধে প্রমাণ হয়ে যাবে। এই কারণে তার দরকার যে সে জানবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক দরকার যেন সে এর উপরে আমল করতে পারে, নতুবা সে হিদায়াত সিরাতে মুস্তাকিমের হিদায়াত পাইছে এটা বলা যাবে না। সিরাতে মুস্তাকিমের হিদায়াত পাইছে কেবল তখন বলা যাবে যখন জানার সাথে সাথে ওইটার উপরে সে আমল করবে, এবং এইটার উপরে যখন সে ইস্তেকামত থাকবে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের শিখাই দিয়েছেন যেন তারা প্রত্যেক সালাতের প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করে, যে সূরাতুল ফাতিহার মধ্যে এই মহান দোয়া রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আফওয়ান আখি, আমরা কি আরেকটু সময় কন্টিনিউ করব না এখানে শেষ করব? বারাকাল্লাহু ফিকুম।
ওয়াফিক বারাকাল্লাহ, আপনার উপর নির্ভর করে শেখ।
একটু ইখওয়ানরা, আমার মনে হয় ইখওয়ানদেরকে যদি কি করা যায়, কারণ 10:30 এক ঘন্টা হয়ে গেছে,
ব্রাদাররা বলতেছেন যে আমরা কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ।
খায়র বারাকাল্লাহু ফিকুম। খায়র, তো এই জন্য যে হিদায়াত, যেহেতু হিদায়াতের প্রয়োজন একজন মানুষের, তার খানার পিনা থেকেও বেশি প্রয়োজন হিদায়াতের, এই কারণে আর এই হিদায়তের জন্য এই দোয়াটা হচ্ছে সবচেয়ে বেশি জামিয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে দোয়াটা আমরা পাঠ করি সূরাতুল ফাতিহার মধ্যে। তাই এই দোয়াটা বেশি করে পাঠ করা, আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কায় মনে বুঝে শুনে যে আমি কি বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই অনুভূতিটুকু আমার মধ্যে থাকতে হবে যখন সালাতের মধ্যে আমি সূরাতুল ফাতিহা পাঠ করব, যে জাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, লাইসা আমরু কাযালিক, এমন না, বিষয়টা এমন না। আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখনই আপনার অনুভূতির মধ্যে এটুকু যেন থাকে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিন ধরনের হিদায়াত চাইতেছেন, হিদায়াতুত তালিমি ওয়াল ইরশাদ, হিদায়াতুত তৌফিক লিকুবুলিল হক, এবং হিদায়াতুত তৌফিক লিসসাবাত আলাল হক, সত্যকে জানার, সত্যকে মানার এবং সত্যের উপরে ইস্তেকামত থাকার তৌফিক আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেছেন। এই অনুভূতি নিয়ে আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে এই দোয়া কাজ দেবে। একজন মুসলমান সে তার দিনের মধ্যে অনেক ইবতিলা, দিনের মধ্যে, দিনের বিষয়ে তার অনেক উপরে অনেক মুসিবত আসে, এই অবস্থায় তার করণীয় কি? তার কাজ হলো সবর, ধৈর্য ধারণ করা, তাড়াহুড়া পরিত্যাগ করা। একজন মুসলমানের উপরে বিভিন্ন ধরনের ফিতনা বা ইবতেলা আসে তার দিনের বিষয়ে। যে ফিতনা বা ইবতেলা গুলো তার দিনের ব্যাপারে, যেগুলো তাকে দিন থেকে বিচ্যুত করে দিতে পারে, এই ধরনের মুসিবা আসে, এই অবস্থায় তার করণীয় কি? তাকে তার ধৈর্য, তাকে ধৈর্য ধারণ করতে হবে, তাড়াহুড়ো পরিত্যাগ করতে হবে, কোন ধরনের তাড়াহুড়া করা যাবে না। যেমন অনেক সময় দেখা যায় যে জালিমরা, অমুসলিমরা মুসলমানদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করতেছে, বিশ্বের সর্বত্র মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেছেন যে এই সমস্ত এই সকল জালিমদের হাত থেকে যেন আমাদের বিপর্যস্ত মজলুম মুসলমানদেরকে উদ্ধার করেন, তাদেরকে সাহায্য করেন, জালেমদেরকে ধ্বংস করেন। কিন্তু দেখা যায় যে সহসা এই দোয়া কবুল হওয়ার কোনো আলামত দেখা যাচ্ছে না। তাদের মধ্যে তাড়াহুড়া চলে আসে যে এত শত সহস্র লক্ষ কোটি মুসলমানরা দোয়া করতেছে, কিন্তু না, দোয়া কবুল হওয়ার কোনো আলামত তো দেখা যাচ্ছে না। তাড়াহুড়ার কোনো কারণ নেই। আমি হিল হুম রুয়েদা, কাফিরদেরকে একটু অবকাশ দাও। কিংবা একজন লোক, একজন মুসলমান তার নিজের জানের উপরে কিংবা মালের উপরে মুসিবত আসলো, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাছে প্রার্থনা করলো, কিন্তু সেই জান বা মালের উপরে যে মুসিবত আসছে সেই মুসিবত থেকে উদ্ধারের কোনো আলামত দেখা যাচ্ছে না। তাড়াহুড়া শুরু হয়ে গেল যে কি ব্যাপার, আমি আল্লাহকে এতভাবে বললাম, এত চাইলাম, শেষ সাথে উঠেও আল্লাহর কাছে প্রার্থনা করলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডাক শুনলেন না, আমার দোয়া কবুল হলো না। না, কিংবা একজন মানুষের উপরে প্রচন্ড অভাব অনটনের মধ্যে একজন মানুষ নিপতিত, একজন মুসলমান নিপতিত হলো, এই সময়ে তার কাছে কিছু সুদের কিংবা ঘুষের অফার আসলো যে এটা নেন, আপাতত চলেন, এটা আপনার জন্য হালাল, সে কি করবে? তার কাজ হলো এই ধরনের নানামুখী ফিতনা একজন মুসলমানের সামনে আসতে পারে, যেগুলো তাকে দিন থেকে বিচ্যুত করতে পারে, কিংবা আল্লাহ সম্পর্কে তার বদ ধারণা, খারাপ ধারণা তার মনের মধ্যে এসে যেতে পারে। এই অবস্থায় তার করণীয় কি? তার কাজ হলো সবর, ধৈর্য ধারণ দিনের উপরে। এই সবরটাই হচ্ছে কি? সাবাত আলাদ্দিন। এই সবরটাই হচ্ছে সাবাত আলাদ্দিন, দিনের উপরে অটল থাকা। তার কাজ হলো তাড়াহুড়ো না করা। কেন হলো না দোয়া কবুল হলো না? কেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে না? না, কোনো তাড়াহুড়া না, ধৈর্য ধারণ করতে হবে। وقد اخرج البخاري عن خباب بن الارث رضي الله عنه قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد برده له في ظل الكعبه قلنا له الا تستنصر لنا الا تدعو الله لنا قال كان الرجل في من قبلكم يحفر له في الارض فيجعل فيه فيجاء بالمنشار فيوضع على راسه فيشق باثنتين وما يصده ذلك عن دينه ويمشط بامشاط الحديد ما دون لحمه من عظم او عصب وما يصده ذلك عن دينه والله لا يتمن هذا الامر حتى يسير الراكب من صنعاء الى حضرموت لا يخاف الا الله او الذئب على غنمه ولكنكم تستعجلون খাব্বাব ইবনুল আরথ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিকায়ত করলাম, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছায়ার নিচে একটা চাদরের উপরে ঠেক দিয়ে বসে আছেন, বিশ্রাম করছিলেন। এই সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে শিকায়ত, অভিযোগ করলাম যে আপনি কেন আমাদের জন্য সাহায্য প্রার্থনা করেন না, আপনি কেন আল্লাহকে বলেন না, আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আহ্বান করেন না। হ্যাঁ, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের আগে এমন লোক ছিল যে তার জন্য গর্ত খোঁড়া হতো এবং তাকে ওই গর্তের মধ্যে পোড়া হতো, এরপরে তলোয়ার দিয়ে তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেয়া হতো। কিন্তু এই অবস্থা, এই এই নির্যাতনও কিন্তু তাকে কি করে নি, ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তাকে তার দিন থেকে টলাতে পারেনি, সরাতে পারেনি। লোহার চিরুনি দিয়ে শরীরের মাংসের মধ্যে এমন ভাবে টান দেওয়া হতো যে একদম রগ এবং হাড্ডি কুষ্ঠ সবকিছু ছিঁড়ে নিয়ে আসত। এইভাবেও নির্যাতন করা হয়েছে, ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও এটা তাকে তার দিন থেকে সরাতে পারেনি। ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাদাল আমর, আল্লাহ এই এই বিষয়টাকে, এই দিনকে, ইসলামকে পরিপূর্ণ করবে না, হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাদারমাউত লা ইখাফু ইল্লাল্লাহ, সানআ থেকে হাদারমাউত পর্যন্ত একজন মানুষ চলবে, পথচারী চলবে, চলবে লা ইখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করবে না, এবং একজন লোক তার মেষপালের উপরেও বাঘের কোনো ভয় করবে না, যে তার মেষপালের উপরে বাঘ আক্রমণ করবে। কিন্তু বিষয়টা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিষয় হলো, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা সবকিছুতেই তাড়াহুড়া করো, তাড়াহুড়ার বিষয় না। এখানেও সাবাতের ব্যাপার, এখানেও সবর এবং সাবাতের বিষয়, ধৈর্য, অপেক্ষা করুন, আল্লাহর সাহায্যের আশা পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, সেই পর্যন্ত অটল এবং অবিচল থাকুন। ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাদাল আমর, আল্লাহর শপথ যে অবশ্যই আল্লাহ এই আমরকে, অর্থাৎ এই দিনকে, এটাকে পূর্ণতা দিবেনই। এবং এই কথাটা শুধুমাত্র তখনকার মধ্যে যে ইসলাম পরিপূর্ণতা পেয়ে গেছে সেটাই না, এই কথাটা এখনো কিন্তু প্রযোজ্য। আপনাদের আমাদের এই দাওয়া, এই দাওয়া এটা কিন্তু, এটাই তো দিন, দাওয়া ইলাল কুরআন ওয়াস সুন্নাহ, দাওয়া ইলাল ইলা মানহাজ সালাফ সালেহ, সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আলাইহিম আজমাইনের মানহাজের প্রতি এই যে দাওয়া, এই দাওয়াটা কি? কুরআন এবং সুন্নাহ দাওয়া। আর কুরআন সুন্নাহ কি? এটাই তো দিন। তো এই দাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণতা দান করবেনই। ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাদাল আমর, এই হাদাল আমরের মধ্যে আমাদের এই দাওয়া কিন্তু হাদাল আমরের বাইরে না, এটাই কিন্তু হাদাল আমর, এই দাওয়াই। যদি আমাদের দাওয়া এটা এটা কি হয়, আমরা যদি সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সুন্নাহর দাওয়া দিতে পারি, আলা মানহাজি সালাফ সালেহ যদি দিতে পারি, তাহলে এটাই কিন্তু হাদাল আমর, এটা পরিপূর্ণতা পাবেই। এখানে তাড়াহুড়ার কিছু নেই, যে কি ব্যাপার, দীর্ঘদিন থেকে আমরা হয়তো অনেক কাজ করতেছি, হ্যাঁ, অনেক ওয়েবসাইট, অনেক লেখালেখি, অনেক বইপত্র, অনেক পুস্তক পুস্তিকা, অনেক কিছু আমরা প্রচার করলাম, অনেক অডিও কি দেয়া হলো, কিন্তু পাবলিকে সাড়া পাওয়া যাচ্ছে না খুব বেশি, মাত্র কয়জন আমাদের সাথে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, লাকিন্নাকুম তাস্তাজিলুন, না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, তাড়াহুড়া করার কিছু নেই। ধৈর্যের সাথে, সবরের সাথে, ইস্তেকামত, অবিচল থেকে কাজ আপনাদের এবং আমাদেরকে চালিয়ে যেতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথা, লা ইউতিম্মান্না হাদাল আমর, এইটুকুর অপেক্ষা আশা নিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ থেকে পরম সত্যবাদী আর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরম সত্যবাদী মানুষের মধ্যে আর কে? তিনি যখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটাকে পরিপূর্ণ করবেনি, পূর্ণতা দেবেনি, সুতরাং এটা পরিপূর্ণতা পাবি। কিন্তু না, আমাদের আমাদের এই দাওয়া, দাওয়াতুস সালাফিয়ার উপরে কয়জন লোক, মাত্র কয়েকজন, হ্যাঁ, সুতরাং এখানে নিরাশ হয়ে এই দাওয়া সবটুকু ছেড়ে দিয়ে, হ্যাঁ, বাজে চিন্তা যদি হয়, তাহলে এটাই হবে দিন থেকে বিচ্যুতি, এটাই হবে দিন থেকে বিচ্ছুতি। এই কারণে এই ধরনের চিন্তা যাতে মনের মধ্যে কখনো না আসে, এই কারণে চাইতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইস্তিকামা, সবরের দরকার, ধৈর্যের সাথে কাজ চালিয়ে যাওয়া দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার বাস্তবায়নের অপেক্ষায় এবং আশা, সুদৃঢ় আশা পোষণ করতে হবে। এইটা হবে আজকে না হোক কালকে। তাই এই যে সবর, সবরটা কি? আমরা যে সবর নিয়ে আলোচনা করছিলাম এর আগে, এই সবরটাই হচ্ছে কিন্তু আসলে সাবাত। আস-সবর ওয়া সাবাত আলাল হক, সত্যের উপরে সুদৃঢ় থাকা, অবিচল থাকা। আমামা দাইল হাওয়া ওয়া শাহওয়া, কুমনোবৃত্তি কুপ্রবৃত্তি, প্রবৃত্তির এবং কুমনোবৃত্তির মোকাবেলায় সত্যের উপরে অবিচল থাকা, এটাই হচ্ছে কিন্তু, এটাই হচ্ছে সাবাত, আর এটাই হচ্ছে সবর। মনের মধ্যে অনেক কুভাষণা আছে, আসে প্রবৃত্তি, অনেক কিছুই বলে না, হাওয়া বলে এই করো, এটা করো, দাওয়াত দাওয়াতটাকে আরো এগিয়ে নেওয়া যাবে, হ্যাঁ দ্রুত হয়ে যাবে। অনেকে আসে, শয়তান তাদেরকে প্ররোচনা দেয় যে এইভাবে, হ্যাঁ উলামায়ে কেরামদের তুমি শরহ সুন্নাহ থেকে পড়বা, আর সালাসাতুল উসুল থেকে পড়বা, কয়েক লাইন শিখবা, আর তুমি তাওহীদ শিখবা, মানহাজ শিখবা, হ্যাঁ এইগুলা করে দিন প্রতিষ্ঠিত, এগুলা কিয়ামত পর্যন্ত, কিয়ামত চলে আসবে, এগুলা হবে না। তোমাকে করতে হবে কি, যে তুমি বের হয়ে যাও। এই বের হওয়াটা দুই ধরনের, কেউ বলে হয়তো নিজের বিছানাপত্র নিয়ে মসজিদে বের হয়ে যাও, আবার কেউ বলবে যে তুমি অস্ত্র ধারণ করে বের হও, আল খুরুজ। খাওয়ারিজদের যে চিন্তা ভাবনা, হ্যাঁ যে এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, মারো মরো বাস, ডু অর ডাই। এতে হয়তো অনেক মুসলমান শিশু নারী অনেকে মারা যাবে, এইগুলা মুসলেহা। এটা বড় একটা মানে বড় সফলতা অর্জন করতে হলে কিছু ছোট ছোট বিষয় এগুলাকে, এগুলা এগুলা কুরবানি করতেই হয়, এগুলা কিছু স্যাক্রিফাইস করতে হয়, এগুলা কিছু না। আআযানাল্লাহু মিন যালিক, আআযানাল্লাহু মিন যালিক। এই ধরনের চিন্তা ভাবনা যারা দিন সম্পর্কে করে, তাদের ওয়াসওয়াসা থেকে, তাদের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে, মুসলিম উম্মাকে হেফাজত করুক। এটা ইসলামের নামে অত্যন্ত ভয়ঙ্কর একটা চিন্তা। আপনি কিভাবে এই এই বিষয়ে ভাবলেন যে এটা ইসলামের জন্য কল্যাণকর, যে বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম কল্যাণকর মনে করেননি? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াহিল্লু দমু মুরইন মুসলিমিন ইল্লা লিইহদাই সালাস, তিনটা কারণ ব্যতীত একজন মুসলমানের রক্ত কারোর জন্য হালাল হতে পারে না। আপনি কিভাবে বলেন যে বৃহত্তর স্বার্থে এখানে ক্ষুদ্র কিছু, যদি শিশু নারী, মুসলমান শিশু নারী পুরুষ মারা যায় তাতে কিছু নেই? ইসলামিক স্টেট হয়ে গেলে অনেক কিছুই হয়ে যাবে, অনেক কিছু, অনেক সফলতা অর্জন করে যাবে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলো হলো বিভিন্ন ধরনের ফিতনা আমাদের সামনে আসতেছে। সুতরাং এই সব অবস্থায় আমাদের তিনটা হেদায়েতই দরকার, এই সব অবস্থায় আমাদের তিনটা হেদায়েতই দরকার। প্রথমত যে আসলে এই এই যে ফাত্তানুনরা, এই খাওয়ারিজুনরা, তারা যে ধ্যান ধারণা বা যে সমস্ত কথাবার্তা বলতেছে, এগুলা আদৌ কি সত্য কি মিথ্যা, এই বিষয়টা জানার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআহ ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবা। এই কথাগুলা এগুলা 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 কি ইসলাম সম্মত না ইসলাম বিরোধী, এই বিষয়গুলা জানার, সত্যকে জানার যে তৌফিক, যেটা এই হিদায়ত আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তৃতীয়ত এটাকে মানার, যে আমি যদি বুঝি যে এই কথাগুলো কি, এগুলা বাজে কথা, এগুলা এইগুলা ইসলামের নামে অন ইসলামিক চিন্তা ভাবনা, তাহলে এই কথাগুলো থেকে, এই এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। নতুবা হয়তো তার মনের মধ্যে সে জানে যে না এটা এটা এইভাবে ঠিক না, এই হাদিস তার জানা আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেইটা জানে, এই জানার তৌফিক বা হিদায়ত সে পাইছে, কিন্তু মানার তৌফিক যদি সে না পায় তাহলে দেখা যাবে যে জানা সত্ত্বেও অনেক সময় কি শয়তান তাকে প্ররোচিত করছে এবং সে মনে করতেছে যে অন্য একটা যুক্তি সে এখানে এইখানে উপস্থাপন করবে। হ্যাঁ, যে ওইখানে যদি আমি যাই, হ্যাঁ আমি জানি এটা ঠিক না, কিন্তু এখন আমি একজন শ্রমিক হিসাবে বা একজন হায়ার ফাইটার হিসাবে আমি কি করতেছি, ওরা আমাকে পে করতেছে আর আমি এখানে ফাইট করতেছি, এখানে আমি অন্য কিছু না যে এরা এরা যেটা করতেছে এটা সত্য জেনে করতেছে না, করতেছে এরা ঠিক না এটা ঠিক আছে, কিন্তু আমি এখানে জাস্ট বাটি হিসাবে কাজ করতেছি, বাটি ফাইটার, ওরা আমাকে পে করতেছে, এটা কি কারণে এটা হতে পারে? যদি সে ওই সত্যকে মানার তৌফিক হিদায়ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত না হয় তাহলে সে সেটা করতে পারে, এই বিচ্ছুতি তার থেকে ঘটে যেতে পারে। আর তৃতীয়ত হলো যে এই দুইটা হেদায়তই সে পাইল, জানলো এবং ওইখান থেকে সে বিরত থাকলো, কিন্তু এক পর্যায়ে সে এই ধরনের ফিতনার মধ্যে নিপতিত হয়ে যেতে পারে, যে বাইরে যারা যা কিছু করতেছে যে ঠিক আছে ওরা তো সবাই বাইরে করতেছে, এখানে আমাদের আমি আমার আমার আয়ত্তে যেটুকু আছে আমি সেটুকু করি বলে সে তার নিজের র্যাঙ্কের মধ্যে যেটুকু আছে ওইখানেই সে একটা বিপ্লব বা একটা একটা আন্দোলন শুরু করে দিল। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এই নামে তো এটা দেখা গেল যে সে একটা ফিতনা সম্পর্কে জানে যে এটা ঠিক না, ওইটা থেকে সে বিরত থাকছে কিন্তু ইস্তেকামত থাকতে পারেনি, অন্য রূপে ওই ফিতনার মধ্যে এসে নিপতিত হয়ে পড়ল, এই কারণে তাকে ইস্তেকামত চাইতে হবে, তিনটা হেদায়তি তাকে প্রার্থনা করতে হবে। তো ফিতনার মোকাবিলায় ফিতনার সময় একজন মুসলমানের করণীয় হলো এবং যে প্রবৃত্তি বা কুমনোবৃত্তির তাড়নায় একজন মুসলমানের করণীয় কি ধৈর্য ধারণ করা, একজন মুসলমানের করণীয় হলো সত্যের উপরে ধৈর্য ধারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কঠিন সময়টা মুসলমানদের সামনে আসবে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি যামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিযি আলাল জামর, যে মানুষের উপরে এমন একটা সময় আসবে যে ওই সময়ে আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিযি আলাল জামর, ওই সময়ে দিনের উপরে ধৈর্য ধারণকারী উদাহরণ হবে জ্বলন্ত অঙ্গারকে হাতে ধারণকারীর মতো, জ্বলন্ত অঙ্গারকে হাতে ধারণ করা যেভাবে অত্যন্ত কঠিন এবং একটা দুঃসাধ্য বিষয় ঠিক এমনি ভাবে এই ফিতনার এমন ফিতনা আসবে, এমন একটা সময় আসবে যে দিনের উপরে ধৈর্য ধারণকারীর অবস্থা হবে তেমনি অনেক কঠিন, জ্বলন্ত অঙ্গারকে হাতে ধারণ করা যেভাবে অনেক কঠিন এবং অনেক কষ্টসাধ্য ঠিক এমনি ভাবে দিনের উপরে ধৈর্য ধারণ করাটা হবে অনেক কষ্টসাধ্য। আবু উমাইয়া শাবানি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি একবার সালবা আল হুসানি রাহিমাহুল্লাহর কাছে আসলাম, তাকে বললাম কাইফা তাসনাউ বিহাদিহিল আয়া, এই আয়াতকে আপনি কিভাবে নেন, মানে এই আয়াতটাকে আপনি কিভাবে বুঝেন। কাল আইয়াতু আয়া, কোন আয়াত? কুলতু কাউলুহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াযুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম, এই আয়াতটাকে, যে আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে হে মুমিনগণ, তোমাদের আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজে, তোমাদের কাজ হলো নিজের নিজের নাফসকে তোমরা কি করো, রক্ষা করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যাও তাহলে যারা মানে পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের তাদের তোমাদের কোনো তাদের পথভ্রষ্টতা তোমাদের কোনো এতে তোমাদের কোনো ক্ষতি হবে না। যারা পথভ্রষ্ট তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা হেদায়েত প্রাপ্ত হও। আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজের জান নিজে বাঁচাও। তো যখন তিনি আবু উমাইয়া শাবানি রাহিমাহুল্লাহ যখন আবু সালেব আল হুসানি রাহিমাহুল্লাহকে বললেন যে এই আয়াতটাকে আপনি কিভাবে নেন, তখন তিনি বলেন বললেন যে আমা ওয়াল্লাহি লাকাদ সাআলতু আনহা খাবীরান সাআলতু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু সালেবা আল হুসানি রাদিয়াল্লাহু আনহু আবু উমাইয়া শাবানি রাহিমাহুল্লাহকে বললেন যে আমি এই বিষয়ে যিনি সবচেয়ে বেশি জ্ঞাত তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বাল ইতামিরু বিল মারুফি ওয়া তানাহাউ আনিল মুনকার, যে তোমরা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করতে থাকো। حتى اذا رايت شحا مطاعا وهوى متبعا ودنيا مؤثره واعجاب كل ذي راي برايه فعليك بخاصه نفسك ودع العوام فان من ورائكم ايام الصبر فيهن فان من ورائكم اياما الصبر فيهن مثل القبض على الجمر للعامل فيهن مثل اجر 50 رجلا يعملون مثل عملكم। হাদিসটি, এই হাদিসটির সনাদ যদিও জাইফ কিন্তু তার যে বক্তব্য, যেটা এই বক্তব্যটা অন্যান্য এর সম্পূরক, অন্যান্য যে বক্তব্যগুলো সহি বক্তব্যগুলো আছে সেগুলোর সম্পূরক হিসাবে এটাকে, এটা গ্রহণযোগ্য। তো এই হাদিসে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তোমাদের তোমরা নিজেকে নিজেকে রক্ষা করো, যারা পথভ্রষ্ট হয়ে তোমরা যদি নিজে হেদায়ত প্রাপ্ত হয়ে যাও তাহলে হেদায়তকে গ্রহণ করে নাও, তাহলে যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কিংবা তাদের বিষয়ে তোমাদের কোনো ক্ষতি হবে না। তো এই আয়াতের মর্ম বলতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে কথাটা এটাই যে তোমরা আমর বিল মারুফ নহি আনিল মুনকার করতে থাকো। হ্যাঁ, কিন্তু যখন দেখা যাবে যে মানুষ তার হাওয়ার ইত্তিবাহ করতেছে, তার দুনিয়াকে সে প্রাধান্য দিচ্ছে এবং সে তার রায় বা সে তার যে যুক্তি যেটা, হ্যাঁ ওইটা নিয়ে ওইটাকে সে ওইটাতেই সে মানে সবচেয়ে বেশি পুলকিত এবং আশ্চর্যান্বিত হচ্ছে, সে তার রায়টাকেই চমৎকার একটা বিষয় মনে করতেছে, তখন তুমি তাদের পিছনে ছেড়ে দাও, তখন তুমি তোমার নিজে 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 নিজেকে নিয়ে চিন্তা করো আর ওদেরকে তুমি ছেড়ে দাও। কারণ তোমাদের পিছনে মানে তোমাদের সামনে এমন কিছু দিন রয়েছে যে এই দিনগুলোতে ধৈর্য ধারণ করা, দিনের উপরে ধৈর্য ধারণ করা জ্বলন্ত অঙ্গারকে ধারণ করার মতোই হবে। ওই সময়ে যারা দিনের উপরে যারা কাজ করবে তাদের উজরত হলো তোমাদের তাদের উজরত হলো মিসলু আজরি খামসিনা রাজুলা, 50 জন লোকের যতটুকু রিওয়ার্ড পাবে তাদের, সেই সময়ে যারা দিনের উপরে কাজ করবে তারা একজন সেই পরিমাণ রিওয়ার্ড পাবে। তোমাদের মধ্যে যারা কাজ করে আমল করে এই ধরনের 50 জন লোকের আমলের উজরত পাবে সেই সময়ে, ওই ফিতনার সময়ে যারা দিনের উপরে কাজ করবে, দিনের উপরে অটল থাকবে তাদের একজন তোমাদের 50 জনের আমলের সমান রিওয়ার্ড পাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন যে উতবা ব্যতীত আরেকজনের রিওয়ায়তের মধ্যে আসছে যে কিলা ইয়া রাসূলুল্লাহ আজরু 50 মিন্না আও মিনহুম, যে আমাদের আমাদের মধ্য থেকে 50 জনের সমান উজরত পাবে না তাদের মধ্যে 50 জনের, তাদের মধ্য থেকে 50 জনের সমান উজরত পাবে। কালা বাল আজরু 50 মিনকুম, তোমাদের মধ্যে হতে 50 জন লোকের আমলের যে পরিমাণ উজরত পাবে সমপরিমাণ তাদের একজন সমপরিমাণ উজরত রিওয়ার্ড তাদের একজন পাবে। এর কারণ কি? যে ওই সময়টা হবে ফিতনার সময়, ওই সময়ে দিনের উপরে টিকে থাকা সাবাত আলা দিন এটা কেমন কেমন হবে, মিসলুল কবজি আলাল জামরি, জ্বলন্ত অঙ্গারকে হাতে ধারণ করার মতো হবে। ওই সময় যদি একজন লোক দিনের উপরে অটল থাকতে পারে তাহলে মিসলু আজরি খামসিনা রাজুলা, তোমাদের মধ্য হতে অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্য হতে 50 জন সাহাবী যে আমল করে যে উজরত পাবেন, ওই ফিতনার সময় একজন লোক যদি দিনের উপরে টিকে থাকতে পারে এবং সেই আমল করে তাহলে সেই একজনই তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সুতরাং এটা হলো ইস্তিকামা, ইস্তিকামা আলা দ্বীন, এবং বিশেষ করে ফিতনার সময়ে দিনের উপরে ইস্তিকামত থাকার রিওয়ার্ড হইল এইটুকু। আর এটাও জানতে হবে যে এই ফিতনার সময়ে দিনের উপরে ইস্তিকামত থাকা এটা সাধারণ কোনো স্বাভাবিক কোনো বিষয় না। মিসলুল কবজি আলাল জামার, জ্বলন্ত অঙ্গারকে হাতে ধারণ করা যেভাবে কষ্টকর, অত্যন্ত কষ্টকর, ঠিক এইভাবে এই ফিতনার সময়ে দিনের উপরে অটল থাকাটা অনেক কষ্টকর। সুতরাং আমাদেরকে আমাদের জন্য সাবর এবং সাবাতের কত বেশি প্রয়োজন। আমাদের সামনে এই এই ফিতনার সময়টাই চলতেছে, আমরা কিন্তু এই ফিতনার সময়টাই অতিবাহিত করতেছি, হয়তো সামনে আরো সময় যত যাবে ফিতনা আরো কঠিন ভাবে আরো কঠোর ফিতনা আমাদের সামনে আসবে। আযান আল্লাহু মিন জালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের মধ্যে সব ফিতনা থেকে আমাদের হেফাজত করুন। কিন্তু আমাদের প্রস্তুতি রাখতে হবে ওইভাবে, জ্বলন্ত অঙ্গারকে হাতে নেওয়ার জন্য হাতে নেওয়া যেভাবে কষ্টকর হবে, এই ফিতনার সময়ে সবর দিনের উপরে টিকে থাকা ওইভাবে কষ্টকর হবে। কিন্তু আমাদের যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের জন্য কি আছে? এর জন্য আমাদের সবর এবং সাবাতের প্রশিক্ষণ, সবর এবং সাবাতের প্রশিক্ষণ আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন, এবং এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক আমাদের সবচেয়ে বেশি দরকার এবং প্রত্যেকটা মুহূর্তে দরকার। আমাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন ফিতনা আসতেছে, প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন ফিতনা আসতেছে। আপনারা দেখেন যে আজকে থেকে এক বছর আগে যে ফিতনা ছিল না, হ্যাঁ, এই এক বছরের মধ্যে নতুন কত ফিতনা আমাদের সামনে দেখা দিছে, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মুখী ফিতনা, নানা নামে ইসলামের নামে ফিতনা। ইসলামের বাইরের ফিতনা তো আছেই, ইসলামের নামে অনেক ফিতনা। এই অবস্থায় একজন যুবক, সে অনেক সময় একদম কি হতভম্ব হয়ে যায় যে আসলে প্রকৃত ইসলামটা কি, সে কোন পথ অবলম্বন করবে, কোনটা হক। কারণ প্রত্যেকটা ফিতনাই এমন গুলো, ইসলামের নামে যে ফিতনাগুলো আসে এগুলো এমন ভাবে উপস্থাপিত হয় তার সামনে যে মনে হয় এটাই প্রকৃত ইসলাম, সে হতভম্ব হয়ে যায়, এখন সে কি করবে। এই কারণে প্রথমত কাজ হলো যে হিদায়াত প্রার্থনা করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা খাবার এবং পানীয় থেকেও সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন, কারণ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হিদায়াত। ফিতনা যত বাড়বে, ইবতিলা যত বাড়বে, গুমরাহি যত বাড়বে, হিদায়তের প্রয়োজন মুখাপেক্ষিতা আমাদের তত বেশি প্রয়োজন হবে, আমাদের তত বেশি। আর এই অবস্থা, এই যে ইস্তিকামা, এই সাবাত এবং সবর আলাল হক, সত্যের উপরে অবিচল থাকা, ধৈর্য ধারণ করা, হ্যাঁ, এটি হচ্ছে গুমরাহি থেকে বেঁচে থাকার একমাত্র উপায়। হকটা কি? আমরা আগেই বলছি যে এই হকটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং সুন্নাহই আমাদেরকে গুমরাহি থেকে বেঁচে থাকার নিরাপত্তা দিতে পারে। কোরআন সুন্নার উপরে অবিচল থাকা, হকের উপরে অবিচল থাকা মানে কি? কোরআন এবং সুন্নার উপরে অটল এবং অবিচল থাকা, কোরআন এবং সুন্নার উপরে অটল এবং অবিচল থাকা, আলা ফাহমি সালাফিস সালেহ, এটাও আমাদের সাথে সাথে মনে রাখতে হবে যে শুধু কোরআন এবং সুন্নাকে যেভাবে সাহাবায়ে কেরাম সালাফিস সালেহ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা এটাকে যেভাবে বুঝে যেভাবে এটার উপরে অটল এবং অবিচল ছিলেন, আমরাও যদি ঠিক এইভাবে কোরআন সুন্নাকে ওই অর্থে যেভাবে ফাহমে সালাফিস সালেহ অনুযায়ী যদি আমরা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে পারি, তাহলে এটাই আমাদেরকে পথভ্রষ্ট হওয়া থেকে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে। যে নিরাপত্তার নিশ্চয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, তিনি বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন তারাক্তু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি, আমি তোমাদের কাছে রেখে গেলাম এমন কিছু ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু, যদি তোমরা ওইটাকে আঁকড়ে থাকতে পারো লান্থদিল্লু তাহলে অবশ্যই তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে না, শুধু তাদিল্লু না লাতাদিল্লু না লান্থদিল্লু অবশ্যই তোমরা কি হবে না পথভ্রষ্ট হবে না। আর সে বিষয়টা কি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। তো ফাহমে সালাফে সালেহ অনুযায়ী আমরা যদি কোরআন এবং সুন্নাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি আঁকড়ে থাকতে পারি, তাহলে এই আঁকড়ে থাকাটাই হচ্ছে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে থাকা, এটাই হচ্ছে সাবার এবং এটাই হচ্ছে দ্বীনের উপরে ইস্তিকামত এবং এটাই হচ্ছে দ্বীনের উপরে সাবাত আলা দ্বীন এবং এটাই হচ্ছে সাবাত আলাল মানহাজ, এটাই হচ্ছে সাবাত আলাল মানহাজ। তাহলে এই সাবাত আলা দ্বীন সাবাত আলাল মানহাজ একই বিষয়। হ্যাঁ, আস-সাবর আলা দ্বীন আস-সাবর আলাল হক আমামা দাইল হাওয়া ওয়া শাহওয়া, এই সব বিষয়গুলো কিন্তু একই বিষয়, একই কথা, একই বিষয়ের বিভিন্ন কথায় বা বিভিন্ন ভাষায় প্রকাশ। দিনের উপরে ধৈর্য ধারণ করা, সত্যের উপরে অটল অবিচল থাকা, কোরআন এবং সুন্নাকে আঁকড়ে থাকা, এই সবগুলোই হচ্ছে কি সবর সাবাত ইস্তিকামা। যদি এটা আমরা করতে পারি তাহলে এই কাজটাই আমাদেরকে পথভ্রষ্ট হওয়া থেকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে যে আমরা কখনো পথভ্রষ্ট হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তাহলে অবশ্যই তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবাত আলাল মানহাজ সাবাত আলাদ দ্বীন ইস্তিকামা আলাদ দ্বীনের তৌফিক দান করুন এবং আমরা কায়মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি রব্বি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বানা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ হে আমাদের রব তুমি আমাদেরকে সিরাত মুস্তাকিমের হিদায়াত দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
নাম শেখ শেখ আমাদের দুইটা কোশ্চেন ছিল।
নাম
আমাদের দুটো কোশ্চেন ছিল। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে কেউ যদি পরিবার পরিজনকে দাওয়াত দেবার এক পর্যায়ে ফলাফল আশানুরূপ না মনে করে দাওয়াত এর গতি ঘরে কমিয়ে বাইরে বেশি করে, তাহলে সে কি এক প্রকার দায়ুস বলে গণ্য হবে?
না, এখানে ব্যাপার হলো যে দাওয়াতের আমাদের কথা হলো যে আমরা দাওয়াত শুরু করব নিজের পরিবার পরিজন থেকে, তার মানে এটুকু না যে আমি আমার দাওয়াতকে সীমাবদ্ধ রাখবো পরিবার পরিজনের মধ্যে। না, আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার পরিবার পরিজন, আমি তাদেরকে দাওয়াত দেব, দাওয়াত দিতে থাকবো। আমি তাদের থেকে যদি আশানুরূপ পজিটিভ আনসার যদি আমি না পাই, হ্যাঁ, তাহলে আমার হোপলেস হওয়ার কোনো কারণ নেই। কিন্তু পরিবার পরিজনকে দাওয়াত দেওয়ার সাথে সাথে যে আমি বাইরে দাওয়াত দিতে পারবো না, এটা না, এর সাথে সাথে আমি আস্তে আস্তে যখন দেখব যে প্রথমে আমি এখান থেকে শুরু করলাম, তারপরে যেমন আমি প্রথমে আমার ছেলেকে দাওয়াত দিলাম, হ্যাঁ, তারপরে আমি আমার ভাতিজাকে দাওয়াত দিলাম, হ্যাঁ, আমি আমার ভাগিনাকে দাওয়াত দিলাম, ঠিক এইভাবে আমার দাওয়াতটা কি হবে, স্প্রেড হবে। আমাদের কথার অর্থ হচ্ছে এইটুকু যে আমার শুরুটা হবে কি, দাওয়াতের শুরুটা হবে পরিবার পরিজন থেকে। এর অর্থ কোনোভাবে এটুকু না যে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তারা কবুল করুক কিংবা নাই করুক, তারা কবুল করুক কিংবা নাই করুক, আমার দাওয়াতটা এখান থেকে শুরু করে আমি আস্তে আস্তে বাইরে এটাকে সম্প্রসারিত করব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে মানহাজ, আমরা যদি ওইদিকে লক্ষ্য করি তাহলে কি দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজের পরিবারকে দাওয়াত দিচ্ছেন, তারা দাওয়াত কবুল করছেন, হ্যাঁ তাদের মধ্যে অনেকে দাওয়াতকে রিজেক্ট করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তার এই যে প্রিয় সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিচ্ছেন, হ্যাঁ তিনি তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিচ্ছেন, হ্যাঁ তো এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু হয়েছে। পরিবার পরিজনের কাছে দাওয়াত, পরিবার পরিজনের অনেকে অনেকে দাওয়া কবুল করছে, অনেকে দাওয়া রিজেক্ট করছেন, হ্যাঁ আবু জেহেল দাওয়া রিজেক্ট করছে, আবু লাহাব দাওয়া রিজেক্ট করছে, প্রত্যাখ্যান করছেন। তো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই কি সীমাবদ্ধ রাখছেন তার দাওয়া? না, এরপরে কি ফাসদা বিমা তুমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আসলো, ফাসদা বিমা তুমার, আপনাকে যা কিছু আদেশ দেওয়া হয় আপনি সেটাকে প্রকাশ্যে ঘোষণা করুন, প্রকাশ করুন, ফাসদা। এরপরে দাওয়াত আস্তে 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 এটা বাইরের লোকদের কাছে দাওয়াত প্রচার এবং প্রসার করা হলো। তো আমরাও দাওয়াতের এই একই মানহাজ, দাওয়াতের মানহাজ হবে এটাই, শুরু করব আমরা এখান থেকে, হ্যাঁ এবং তারা কবুল করুক বা নাই করুক, এখানে দাওয়াত শুরু করার পরেই আমি আস্তে 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 বাইরের দিকে অগ্রসর হব। এখন কথা হলো একটা বিষয়, যে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না নিজের পরিবার পরিজন থেকে, এই অবস্থায় কি করা, এই অবস্থায় কি করা, এই অবস্থায় আমাদের করণীয় হলো যে আপনি অব্যাহত রাখুন, আপনি আপনার দাওয়াত অব্যাহত রাখুন, আর এইটুকু মনে করুন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কারণ এই যে এখানে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র প্রথম প্রকারের হিদায়াত, প্রথম প্রকারের হিদায়াত, প্রথম প্রকারের হিদায়াত কোনটা, হিদায়াতুত তালিম, হিদায়াতুল ইরশাদ, হিদায়াতুদ দালালা, পথ দেখিয়ে দেয়া, এই কাজটা আপনি, এই হিদায়াতের কাজ আপনি করুন, আপনি তাদেরকে এই হিদায়াতটুকু দেবেন, আর বাকি যে দুইটা দুইটা হিদায়াত এটা কমপ্লিটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। হিদায়াতুত তৌফিক লি কবুলিল হক, সত্যকে কবুল করার যে তৌফিক যেটা, এই হিদায়তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, আর হিদায়তের উপরে হকের উপরে ইস্তিকামত থাকার তৌফিক যেটা, এই হিদায়তটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তো এখন যদি তারা কবুল না করে, যদি তাদের থেকে কঠোরভাবে প্রত্যাখ্যান আসে কিংবা কি আসে, তাহলে ওই সময় সুন্না অনুযায়ী তাদের সাথে যে যে আচরণ করার সেটাই করতে হবে, হ্যাঁ সুন্না নির্দেশিত যে পথ আছে, যে কেউ যদি কোনো দাওয়াতকে প্রত্যাখ্যান করে তাহলে আমরা তার সাথে কিরূপ আচরণ করব। আর যদি দেখা যায় যে তারা অজ্ঞতাবশত কিংবা অবহেলাবশত দাওয়াকে কবুল করতেছে না, হ্যাঁ তো এই অবস্থায় আমাদের কাজ হলো একজন দায়ী কি করবে, সে তার দাওয়াকে অব্যাহত ভাবে চালিয়ে যাবে, হ্যাঁ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের হিদায়তের জন্য এবং নিজের হিদায়তের পাশাপাশি তাদের হিদায়তের জন্য প্রার্থনা করতে থাকবে, এবং সে এর সাথে সাথে বাইরেও তার এই দাওয়াতের কাজ চালিয়ে যাবে। নাম
নাম শেখ আহসান, আল্লাহু আলাইকুম শেখ। আমাদের শেষ কোয়েশ্চন শেখ, তাওবাতুন নাসুহা কি, তার রুকন কি কি, ও আমরা তা কিভাবে করব?
তাওবাতুন নাসুহা আসলে এটাই যে তাওবার যে এটার মূল রুকন হলো, প্রথমত যে পাপটা হয়েছে সেই পাপটাকে পুরাপুরি, এর জন্য নিজের থেকে যে পাপ হয়ে গেছে এর জন্য অনুতপ্ত এবং লজ্জিত হওয়া, এবং ভবিষ্যতে এরূপ কাজ অনুরূপ কাজ না করার ওয়াদা করা, এবং তখন পর্যন্ত যদি ওই কাজের মধ্যে লিপ্ত থাকা যায় তাহলে সর্বপ্রথম করণীয় হলো ওই কাজটাকে বর্জন করা। যেমন একজন লোক সুদি লেনদেনের মধ্যে নিমজ্জিত আছে, সে তওবা করবে, তাওবাতুন নাসুহা, তাহলে তাকে কি করতে হবে? প্রথমেই তাকে সুদি লেনদেন, সর্বপ্রকার লেনদেন, সুদি লেনদেন বর্জন করতে হবে, পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। তৃতীয়ত হলো, যেটুকু করছে এইটুকুর জন্য অনুতপ্ত এবং লজ্জিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতে হবে। তৃতীয়ত, তাকে ওয়াদা করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে যে ভবিষ্যতে সে সুদি কোনো লেনদেনের সাথে নিজেকে সম্পৃক্ত করবে না। এটি হচ্ছে আসলে তাওবার মূল বিষয়বস্তু এবং এটি হচ্ছে মূলত তাওবাতুন নাসুহা। না
নাম শেখ, জাযাকাল্লাহ খায়ের, কোশ্চেন নাই শেখ।
বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।